এই প্যার সম্বন্ধেই সকলের আলোচনা। আমি বেশ উৎকণ্ঠার সহিত প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত শীতল মহারাজ ইত্যাদি গুরু মহারাজ সেই আশা করি বেশ যুক্তিবাদী শিক্ষক ছিলেন। বিচার হলো সেটা কনক্লুজন হলো যে জীবত স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপে তো কিছু নাই, আর যেরকম ভাবে সঙ্গ হয় সেই রকম ভাবে তার মধ্যে প্রবেশ করে। তা আছে ভক্তিদের স্বামী সিন্ধু অথবা কোথাও প্রামাণিক কোন গ্রন্থেতে আছে, যেরকম তার সঙ্গ হবে মণিমৎস্যা, হ্যাঁ যেরকম কাঁচের উপরে একটি মণি রেখে দিলে লাল সবুজ কালো, ওই স্থানটাকে কালো লাল নতুন করে এইরকম ভাবে যুক্তি দিয়ে তারা বলছে যে না জীবের স্বরূপে তো কিছু না স্বচ্ছ প্রতিকূল্য, যেরকম মণি রেখে দেওয়া হবে সদ্রুপ তাহার রং ইত্যাদি প্রতিভাত হবে। এরা তো প্রভুপাদের কথা, ভক্তিবিনোদ ঠাকুরের কথা, আর বিশেষ করে এই ভক্তিদের স্বামী সিন্ধুর কথা, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকর্তন হৃদি সাধ্যতা, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকর্তন হৃদি সাধ্যতা, এইসব বিচার করে। আর প্রভুপাদের পদ্মেতে লিখেছেন জড়টা কোনোদিন চিন্ময় হয় না আর চিন্ময়টা কোনোদিন জড় হয় না, আছে তো প্রবন্ধ প্রাকৃত রস সত দূষণ, প্রাকৃত রস সত দূষণ বলে নাকি আমাদের গৌড়ীয় পত্রিকাতে এইটা প্রকাশিত হয়েছে। ওদের কথা হচ্ছে যে সে এই শরীর সেই জেতন হয়ে যায় জটাই, ওর মধ্যে যা জীব আছে তাই থাকবে, জীব যা আছে ছাড়া আর কিছু হবে, এইসব গুলি নিয়ে আর কত রকমের শাস্ত্রের কথা বিবেচনা করে। যুক্তি দ্বারাই এইটা হলো যদি জীবের মধ্যে কোন স্বরূপতা কোন রস না থাকে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস এই কথাটা থাকতোই না। যদি জীবের মধ্যে কোনো তার নিজস্ব কোনো গত কিছু যদি কোন স্বরূপই না থাকে তাহলে দাস্য ভাব নামের কোন জিনিসই থাকতে পারে, তাহলে একটা নির্বিশেষ তত্ত্ব যেরকম ব্রহ্ম নির্বিশেষ হয় ওই রকমের নির্বিশেষ একটা জীব মাত্র থাকে, যখন তার দাস্য ভাব আছে তাহলে পাঁচটি দাস, এই পাঁচটি দাসের মতো কোন একটি দাস থাকে, পাঁচটি দাসে কি এই সব পুলিশান দশ দাস বাৎসল্য মধু এই সবটাই দাস, মধুটাও দাসের অন্তর্গত, এই এই সবগুলি দাসের মধ্যে এই পাঁচটার মধ্যে কোনো না কোনো একটা দাস প্রকাশ, যদি তা না হতো তার কোনো রসই নাই জীবে, যেরকম সঙ্গ হয় সেরকম যদি হয় তাহলে যশোদা দেবীর তিনি গোপীগণের সঙ্গ করে তার ওখান থেকে তার মধুর রস নিয়ে দিতে পারে, অথবা অন্য যারা কেউ নিত্য সিদ্ধ যাদেরকে বলা হচ্ছে যদি তার নিজস্ব সিদ্ধ ভাবনা যদি থাকে তাহলে যখনই তখনই চেঞ্জ হয়ে যেতে পারে, তার পাল্টে যেতে পারে। তিনি তো শ্রীমতী রাধিকা ললিতাদি শাখা ইত্যাদি তিনি সঙ্গ পেয়েছেন, আর তাছাড়া অন্য সক্ষরসে যারা আছে শ্রীরাম সুবল ইত্যাদি ওরা রাধিকার একবারে খাস চেপিয়া তারা সঙ্গ পেয়েছে, যারা বলে প্রিয় নর্ম সখাই তাহলে তাহারা তাহাদের পাল্টাইবে না, এমনকি উদ্ভবতুল্য গোপী ভাইয়ের দ্বারা আকৃষ্ট হয়েছে, মহিমা তার বুঝতে পারছে, কিন্তু গোপীগণের আমি দাসী হব এই ভাবনা কোনোদিন না আসে। আমি তাদের চরণ ধুলি জলমাত্র আমি ফিরে ধারণ করব, তিনি এটা হতে পারেন নাই, আর হওয়ার কোনোদিন সম্ভাবনা নেই তাহার। তাহলে এই সবগুলি পাল্টে গেছে, বিশেষ করে মহাপ্রভুর সঙ্গ সুভাষ পণ্ডিত পেয়েছে, কিন্তু তার নার্ভাস স্বভাব যায় নাই, যায় নাই, ওই নার্ভিস থেকে গেলেন, দাস্য ভাবের মধ্যেই থেকে গেলেন। উপরে তার বাৎসল্য চক্ষ ইত্যাদির মধ্যে তার স্বরূপ আর পাল্টাইতে পারল। তারপরে সনাতন গোস্বামীর ভাই অনুপমের উদাহরণ দিয়ে তারা বলল, নামটা ছিল অনুপম। সনাতন গোস্বামী রূপ গোস্বামী বহু চেষ্টা করেছেন তাদেরকে, আর তিনি স্বীকারও করে নিয়েছেন, তথাপি তাহার। তারপরে মুরারি গুপ্তের মা প্রভু তার জন্য চেষ্টা করেছেন যে এর স্বরূপটা পাল্টে দিয়ে আর পূর্ণ দিন, কিন্তু কিছুতেই তিনি পাল্টাইতে পারেন। এই সবগুলি বিচার করে তারা স্থির করল যে না, প্রভুপাদ আর বিশেষ করে ভক্তি বিনোদ ঠাকুর শ্রী শাস্ত্রে যা লিখেছেন তারা এইসবগুলি বলল। তারপরে তা আমি এইগুলি পড়লাম, শাস্ত্রে যা লিখেছেন আর কোন কীর্তন পদাবলিতে রাজ্য আমার ঠিক মনে হচ্ছে না, কোন কীর্তন পদাবলিতে আছে। তো ওই সবগুলি বিচার করে বলল যে জীবশুদ্ধ নিত্য সত্তার মধ্যে সব জিনিসের পোটেন্সিটা আছে, কিন্তু লিনিয়েন্ট ভাবে আছে, লিনিয়েন্ট ভাবে মানে পোটেন্সি আছে মানে ওটা আছে সবগুলি, যেরকম বীজে থাকে প্রকাশিত না, ল্যাটেন্ট অবস্থাতে আছে, আর যাহার স্বরূপেতে যাহার আছে অন্তিম, যাদের মনে করে যে সে রাধার দাসে আছে মধুর, তাহলে যদি নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ দাসের রসের সঙ্গ হলো তাহলে তার দাসের রসে পর্যন্ত তার হবে, কিন্তু ভবিষ্যতে তাদের চান্স থাকবে যদি ওই মধুর রসের যদি কোনো ভক্ত পেয়ে গেল তাহলে ওই পর্যন্ত তার বেড়ে যাবে, এখানে বাড়ুক যেখানে যেখানে সঙ্গ পাবে সেখানে বেড়ে যাবে, এটা চান্স থাকবে। আর যাদের দাসে আছে তাদের মধুর রসের সঙ্গ পেলেও তাদের মধুর রস হবে, তাদের ওই জাতি পর্যন্ত যদি ওই রকমের কিছু করে তাহলে ওটা সিদ্ধি হবে না, তাই এই সব গুলো তারা প্রমাণিত। বিশেষ করে নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকত্যং রিদি সাধ্যতা, এর কি অর্থ নিয়ে হবে, নিত্য সিদ্ধ যে ভাব আছে ওটা কখনো সাধ্য নয়, কি বলছে না ওটা না তাহলে তো জীবের ভিতরে যে তার আছে তাহলে তাকে সাধ্য বলা যেত, যদি না থাকতো তাহলে যদি হয়ে যায়, কিন্তু ওটা তো সাধ্যই নয়, কৃষ্ণ প্রেম সাধ্য নয়, নিত্য সিদ্ধ জীব সম্পেতে আছে, সেটি উদয় হবে মাত্র, উদয় মানে কি কোনো কাপড় দ্বারা ঢাকা আছে সেটি পাবে, এই মাত্র, একটা কোনো জিনিসই নাই একেবারেতে, কোনো জিনিসই নাই অথচ সেটি প্রকটিত হয়ে গেল, সেরকম হয়তো সে হতে পারেন, যে জিনিসই নেই তাহলে হতে পারে। তারপরে আমি কথাটা বলছি, এইসবগুলি কথা আমি শুনেছিলাম যে তোমার ধারণা মধ্যে মাধব মহারাজ যখন আসলেন, যখন কথা বিচার হলো মাধব মহারাজ যা কথা বলেন আমি কেটে দিই, ওই যুক্তি ওই যে গুরু মহারাজ আর সিদ্ধ মহারাজ ইত্যাদি বলে আমি বললাম যে নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং রীতি সাধ্যতা, আরে এই এইটা তাকে বার করে দিলাম, বেচা মারছি এরকম করে দিও, কিন্তু এই কথা আলোচনা করো তো। আমি তো এইরকম কাউকে দেখি না যে সেইগুলি আলোচনা করে, খুব প্রসন্ন। এই কথাটা যখন গুরু মহারাজকে আমি বললাম যে মাধব মহারাজের সঙ্গে এইসবগুলি কথা হলো, আর আপনাদের কথা আপনাকে বললাম যে জীবের নিত্য সিদ্ধ একটা ভাব আছে, যখন তার জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, তা কৃষ্ণদাস মানে কি তার একটা কোনো ভাব আছে, সেটি লীন অবস্থাতে আছে, প্রকাশিত নয় কিন্তু বিজাকারেতে আছে। যেরকম একটা বট বৃক্ষের দিকেতে সমস্ত হোল গাছের একটা পোটেন্সি থাকে, কিন্তু দেখা যায় না, বুঝতে পারি না, টেলিস্কোপ কি হাজার তুমি লাগাও তো বুঝতে পারা যাবে কোটি পাতা হবে, কোনটি পাতা আগে খারাপ হয়ে যাবে, কখন তার মধ্যে এগিয়ে হবে, সব জিনিসের উন্নয়ন কত ফল লাগবে সবগুলি আছে ওর মধ্যেই আছে, কিন্তু এমনি ভাবতে রেখা তো শিখে যাবে, নষ্ট হয়ে যাবে। জল বাতাস আর মাটি এই উপযুক্ত সঙ্গ পাবে, আবার ছাগল টাগল না চড়ে যায়, এই সবগুলি নিয়ে তারপরে তো হবে। ওই রকম ভাবে জীবের স্বরূপের মধ্যে পটেন্সি দিতে আছে, প্রকটিত না, গুরু কৃপা করে দিয়ে লাগিন শক্তি বৃদ্ধি দিয়ে তাকে প্রকট করিয়েছিল। এই জন্য নিত্য সিদ্ধস্য ভাবস্য সাধন ভাবস্য প্রাকসঙ্গ হৃদয় সাধ্যতা, ওটাকে প্রকট ব্যবহার করার নামই হচ্ছে সাধ্যতা সিদ্ধি। গুরু মহারাজ এসে শুনে খুব প্রসন্ন হল, এইখানে এসে গেলে খুব প্রসন্ন হল, বাহ চমৎকার, আমাদের কথাই গুলি প্রচারিত হোক, তখন খুব আশীর্বাদ করলেন। কথা হচ্ছে যে আমরা কোন জিনিসকে না বুঝতে পারি, কিন্তু গুরুপাদ পদ্ম যারা আছে আচার্য আমাদের, ওদের কথাটাকে মেনে নিয়ে তারপরে আমি কোন দিক দিয়ে এটা ঠিক ওর শাস্ত্র দ্বারা প্রমাণ যুক্তি বিচার ওটাকে স্থাপন করাই শিক্ষক কর্তব্য, যদি ঠিক পরম্পরা কর্তব্য। অতএব মনে করি যে আমি যদি কিছু নাই বলতে পারি, কিন্তু গুরু মহারাজের যেরকম প্রসন্নতা আমি নিজে উপলব্ধি করেছি দেখেছি এই সিদ্ধান্তের পক্ষে, বিশেষ করে তাহলে খুব আহ্লাদিত হয়ে বলতেন যে আজ পর্যন্ত কারো রস কোনদিন পাল্টানো হয়েছে এরকম দেখা যায়, একটা পদ্ধতিও পাল্টানো। যদি কেউ বলে প্রশ্ন করলো সব গৌরীগণের কি মধুর আছে, কারো দাসে ইত্যাদির মধ্যে নেই, ফুলের কাছে কেবলমাত্র ভ্রমরই কেন যায় আর কেউ যায় না কেন, কি মধুমাছি এইরকম হয়েছে। মহাপ্রভু সম্প্রদায়ের প্রায় অধিকাংশ লোক আর যাদের ওইরকম আছে তারাই এদিকে আছে, সব লোক যে এসে যাবে ওই রকম হয়েছে ওরা দাসে হলে এই রামানি কি আমাদের রামায়ণ সম্প্রদায় আছে কি অন্যদিকে সব চলে যাবে। অতএব মহাপ্রভুর যাতে তা পাত্র যার লোক হয়েছে তারাই এই দিকে এসে ওই দিকে তাহলে এই যে অধিকাংশ মানে কিন্তু অধিকাংশ বলে কজন অধিকাংশ কজন ভক্ত আছে মহাপ্রভু, আর এইসবগুলি বুঝে দিয়ে তারাই মঞ্জরি আর কি এইসবগুলি ভাব গ্রহণ করবে। এখন শক্তিগুলো ঠাকুর বলছেন মানে জীবের শুদ্ধ স্বরূপে, জীবের যে শুদ্ধ স্বরূপ আছে তাহাতে যত শুদ্ধ চিত্তম যে শুদ্ধ চিত্ত আছে, এই জড় শরীরেতে মনোগত যে একটা চিত্ত আছে তা তুমি সব তুমি বুঝবে না কিছু না, জীবের স্বরূপে যেরকম এই জড় শরীরেতে মন আছে, মনটা চেতন চেতনা ভাব, আর এই মনেরই মন না বলছি ওই এই চিত্ত আছে, মন বুদ্ধি অহংকার আর চিত্ত, চিত্তকে বলে কি মহৎতত্ত্ব, ওই মহৎতত্ত্বই দ্বারা এই জীবটা আচ্ছাদিত আছে। ওই যে প্রথম তার আবরণ ওটাকে বলে চিত্ত। আর চিত যে খণ্ডক ওটাকে চিত্তরূপ জীবে, ওটাকে সচ্চিদানন্দের ওটা। আর চিত হচ্ছে প্রকৃতির একটা প্রথম আবরণ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যার মধ্যে থেকে আত্মাকেও দেখতে পারা যায়, যেরকম কাজ অথচ বন্ধন। এই মহত্তত্ত্ব আর একটা যখন ঘনীভূত হয়ে আসে তখন নাম হচ্ছে অহংকার, আর আরো যখন ফুল হয়ে যায় তখন নাম হচ্ছে বুদ্ধি, আর আরো ফুল হয়ে গেলে হয়ে যায় মন। একটি জিনিস মহত্তত্ত্বই ক্রমাগত ভাবে উপর থেকে নিচে এসেছে, অথবা মন থেকে মন বুদ্ধি অহংকার এবং কিন্তু উপর থেকেই এসেছে সৃষ্টি। এখনই যা হচ্ছে চেতনা আভাস, যেরকম হয় এই শরীরে মন বুদ্ধি অহংকার চিত্তে এই ফুল শরীরের ভিতরে ভিতরে রয়েছে, আর এই ফুল শরীরের গঠন ইত্যাদি ওর ভিতরে যেরকম শুদ্ধ চিত, ওরকম হয়তো আত্মার ভিতরে জীবস্বরূপ সিদ্ধ স্বরূপে তেউ শুদ্ধ স্বরূপে যত শুদ্ধ চিত্তম তসমিন মায়া আবরণ, তার উপরে এতে মায়া আবরণ আছে। রূপা ওই মায়া আবরণ রূপা অবিদ্যা মল দূষিতে, ওই শুদ্ধ চিত্ত দিয়ে অবিদ্যারূপী মলের দ্বারা যখন দূষিত হয়ে যায় তখন চিত্ত দর্পণ, চিত্ত হচ্ছে দর্পণ। কোন চিত্ত? এই মন বুদ্ধি অহংকার বলে চিত্ত, এইটা হচ্ছে দর্পণ। এর মাঝে থেকে ওটা দেখা যায়, যেরকম দর্পণটা জ্বর হলেও তার মধ্যে প্রতিবিম্ব দেখা যায়, ওরকম যে এই চিত্ত থাকে বিষয় ছাড় যা কবে শুদ্ধ তখন তার দর্পণ স্বরূপ। দর্পণ কার্য অক্ষমতম সুতরাং ঘটাতে, তখন কার্য করি হয় না, তার রূপ দেখা যায় না, অন্য কোনো কাজ হয় কখন, যখন শুদ্ধ চিত্ত যখন এই মায়া আবরণের দ্বারা বিদ্যার দ্বারা আবৃত হয়ে যায় তখন আর স্মৃতি তার অক্ষম হয়ে যায়, তার মধ্যে প্রতিবিম্ব ইত্যাদি হওয়া কি আত্মদর্শন ভগবৎ দর্শন ইত্যাদি হয় না। কত কারণ আছে, এই কারণে কি স্বরূপ স্বরূপ যথাত্ম দর্শনম ন সম্ভবতি, এই জন্য যেরকম হয় আত্মা তার যথার্থ দর্শন যে হয় না, আর জীবের স্বরূপ যে তার দর্শন হয় না। কিন্তু কিন্তু লাগনি শক্তি সার বৃত্তি ভূতা ভক্তির যদা প্রবর্ততে, কিন্তু যখন লাগনি শক্তি সার ভূতা যখন ভক্তি প্রবর্ততে তদা শ্রবণানন্তরম, তখন শ্রবণ করবার পরে কৃষ্ণ সংকীর্তন প্রাদুর্ভূয় সর্বাণী অবিদ্যামলানি দূরি করোতি, তখন সমস্ত যে অবিদ্যার মল তাকে দূরে করে দেয়। করে দিলে কি হবে, অবিদ্যত্তম পরিহিত্য বিদ্যা চিদেতর বিতৃষ্ণা জননী কাপি জীবস্য স্থূল লিঙ্গম লিঙ্গময় ঔপাধিক দেহদ্বয়ম। ঔপাধিক দেহ মানে এই মন বুদ্ধি অহংকার চিত্তের একটা সূক্ষ্ম, আর এই শরীর এই দুটাকে বিনাশ করে দেয় ওই ভক্তি বৃত্তিটা। আত্মস্য স্বরূপগতম জীবের যে স্বরূপগত শুদ্ধ চিত্ত দেহম, শুদ্ধ চিত্ত দেহম অধিকার ভেদেন মধুরস আস্বাদন আয়তনম গোপিকা দেহম অপি অধিকার ভেদে সে জীবের জীব যে আছে শুদ্ধ চিত্ত স্বরূপেতে, পাঁচটার মধ্যে কোন একটি এমনকি মধুর রস পর্যন্ত অধিকার ভেদে না মধুর রস আস্বাদন আয়তনম, আয়তনম মানে কি ইত্যাদি গোপিকা দেহ মতি, গোপিকা যে দেহ থাকে তাহার সক্ষ দেহ না বাৎসল্য দে, না গোপিকা দে, না ওই যোগী দত্ত শুদ্ধ চিত্ত দে, ওর মধ্যে কোন একটি প্রকট হয় আছি অপকৃষ্ণ সংকীর্তন সিদ্ধাবধু জীবনত্তম সিদ্ধম ভবত। এই জন্য তাকে সিদ্ধাবধু জীবন ধরে তাহার সঙ্গে যখন সম্বন্ধ হয়ে গেল এইখানে সে উচিত হয়ে গেল। এই জন্য ওর দরকার আছে, ওর বিনাই তার রাজনী শক্তি যে সার ওই রাজনী শক্তি আর থাকলে ওটা এমনি থেকে যাবে। আর যদি এটা যদি জীবের স্বরূপে কিছু যদি একেবারে যদি না থাকতো, উপকরণেই না থাকে, তাহলে ওটা প্রকটিত হয়ে কি করবে? সেই জন্য প্রকটিত হতে পারে, কোনো কাজ হবে না। এই জন্য জীবের স্বরূপেতে একটা জীবের স্বরূপ আছে, আর তার মধ্যে তার চিত্ত দেহ শুদ্ধ ভাব এবং মধুর রসের কি অন্য যে কোনো রসের উপাদানও তার মধ্যে অবজেক্ট করতে হবে। বিশেষ করে গুরু মহারাজের ভাব আমরা যা দেখেছি সেটা খুব প্রসন্নতা। আর এই যে কথা কত রকমের তিনি যুক্তির দ্বারা তাকে খণ্ডন করবার ইত্যাদি চেষ্টা করেন, তার দুটি পয়েন্ট বেশি করেছিল যে কারো আজ পর্যন্ত তাহলে তো পরিবর্তন হয়ে যেত, কারো সঙ্গে গোপীগণের সঙ্গে দ্বারা উদ্ভাবের কেন পরিবর্তন হলো না, তিনি চলে কেন গেলেন? যদি বলে যে সিদ্ধ হয়ে গিয়েছে, তো যদি তার মধ্যে যদি মধুর রস থাকলে আবার সিদ্ধ হবার কি আছে? একটা বিষয়তে আছে, আবার ফের ওখান থেকে আবার চলে যাবে ওখানে। কিন্তু কি সিদ্ধ কি অসিদ্ধ ওটা পরিবর্তন করবার চেষ্টা, যার যা উপাদান আছে সে উপাদান। যদি বলো ওখানে গুরুদেব তাকে কি শ্রদ্ধা ভক্তিলতার বীজ প্রদান করে, তাহলে কি প্রদান করে? ওটা কি দিচ্ছেন? ওটাকে যে ভক্তিলতার বীজ কাকে বলেছেন? শ্রদ্ধা আর ওইটাকে গুরু পাঠ পদ্ম ওই শ্রদ্ধাতে প্রথমে স্বরূপেছে, তাহার দিবে স্বরূপ যে আছে তার মধ্যে ইচ্ছাগুলি আছে, তার উপরে চৌটা দিলেন সৎকর্মার জন্য, ওটাকে আবির্ভূত করবার জন্য মাত্র, যাতে শ্রবণ কীর্তন জলেতে ক্রমে ক্রমে পুষ্ট হতে হতে তার যে স্বরূপগত যে ভাব আছে। এই জন্য আমার তো মনে হয় আর গুরু মহারাজ যেরকম বলেছেন কি শ্রীধর মহারাজ কেন শুনেছি, তারপরে যাযাবর মহারাজ, এরা সব আমাদের সম্প্রদায়ের তারা হচ্ছে বেশ যুক্তি আবেশ প্রমাণিত। আর এর উপরে আমরা প্রমাণ খোঁজবার দরকার, যখন ভক্তিবিনোদ ঠাকুর যখন বলছেন তখন অন্য কোন প্রমাণ খোঁজবার দরকার। আর নিত্য সিদ্ধ ভাবস্য প্রাকসঙ্গ হৃদি সাধ্যতা, এর অর্থ কি হবে? কি অর্থ করা যায়? এই জন্য আমার মনে হয় যে সব প্রকারে বিচার করলে আমাদের গুরুরা গুরুবর্গ যা বিচার করে সেইটাই ঠিক। আর এইটাকে তোমরাও ধারণ করবে, ধারণ করে যে কিরকম এটা ঠিক, অন্য যেখানে যেখান থেকে শাস্ত্র প্রমাণ ইত্যাদি যুক্তি পাওয়া যায় সেটাকে স্থাপন করবার জন্য চেষ্টা কর, তাহলে তো আমার মনে হয় যে গুরু মহারাজের এটা বিচারধারক নতুন কিছু করে আমাদের করবার। আর বিশেষ করে সহজিয়াদের বিচার আমরা করছি, ওরা বললে কি যে এটা হতে পারে, আর ওদের যুক্তি তো মানে সাধারণ মনের ওই যুক্তিটা মনে হয় যে যুক্তি আমাকে রাধা গোবিন্দনাথের গ্রন্থগুলি অত্যন্ত মানা করেছিল। আমি শুধু একটা কিউরিওসিটি বশত ওটা নিয়েছিলাম, কিন্তু দেখি যে ওটা পড়বার মতন কৃষ্ণ প্রেম এই জন্য বলা হবে যে কৃষ্ণ হচ্ছেন হোল ভগবত্তা। হ্যাঁ, যেরকম হয়তো বলা আছে যে অন্নাভিলাষিতা শূন্যম কৃষ্ণপোল বলতে হনুমানের ভক্ত হবে। হ্যাঁ, না কৃষ্ণ প্রেমে কৃষ্ণের প্রতি যে প্রেমটা করা হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম ওনার প্রতি যে করা হচ্ছে এটাকে বলে কৃষ্ণ প্রেম। আর গোপী প্রেম মানে গোপীরা যে কৃষ্ণের প্রতি করছে, কারণ কৃষ্ণ তো সাধক নন, কৃষ্ণ প্রেম বলতে গেলে পাঁচটি আশ্রয়ের যে কৃষ্ণের প্রতি ভাব আছে। আর গোপী প্রেমে স্পেশালি হলো পাঁচটার মধ্যে, পাঁচটা তো থাকবেই, ওর মধ্যে কোন একটা থাকতে পারে। আর যদি মধুরস থাকে তাহলে পাঁচটাই থাকলো, কারণ তার মধ্যে সবই আছে। প্রথমে তো আমরা নিজেই বুঝব, তারপরে বলবো। পঁচিশ জীবেতে পাঁচটি রস মানে যদি তার দাসই পর্যন্ত হয় তাহলে তাকে পাঁচটি রস কিরকম বলে দিন। হনুমানের মধ্যে
রামচন্দ্র ঠিক আগে তো শত্রু এমন ভাবে দাস সকলেরই বলা হয়। আমরাও নিজের থেকে দাস বলি, যদি মহাপ্রভু আছেন মহাপ্রভু নিজেই তো বলছেন সনাতন গোস্বামী শিক্ষা দিন
শ্লোক আছে উপায়
বিশেষ করে এর মধ্যে কাজ করে গুরু নিষ্ঠা,
রূপগুণের ঠাকুর প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরা সব রূপগুণের কামি সনাতন। বিশেষ করে আমাদের গুরুদেব মানে প্রত্যেক নিজের ব্যক্তি যদি ওই রকম ভাবে তিনি সিদ্ধান্ত বিদ হন মানে যুক্তিবাদী যদি তার কথাটাকে উড়িয়ে দিতে পারে চিন্তা করে আমি দেখেছি তার সঙ্গে আমি গম মহারাজ থেকে মানুষটা উড়িয়ে দিয়ে অতল মানে যেরকম হয়েছে একটা বীজ আছে হ্যাঁ একটা কোন বীজ চন্দ্রের কিরণের মধ্যে যেরকম হয় তার এইটা ফুল পদ্ম ফুল পদ্ম মানে কুমুদিন চন্দ্রের কিরণ একটা তার উপরে পড়ছে তখন বিকশিত হচ্ছে। আচ্ছা চন্দ্র কি জিনিসটা ওই যে পটেন্সি যে ফুলটা হচ্ছে এটা ফুলের পটেন্সি নাকি চন্দ্রের কিরণ পটেন্সি ওটা হচ্ছে কোন জিনিসটা ওই যে কিরণ যে দেখি এই জন্য হচ্ছে তোদর্পণ মার্জনম ভব মহাদাবাদ নির্বাপনম শ্রেয়াহ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধি জীবন ওর বিদ্যাবধি দুই ওর পূর্বে চন্দ্রিকা বিতরণ চন্দ্রটা কি একটা জিনিস দেয় যাতে ওটা ফুলটা খেতে তাহলে ওর মধ্যে কোন একটা জিনিস আছে আইয়ে ওর মধ্যে কোন জিনিস আছে আইয়ে সূর্য কিরণেতে এমন একটা কোন জিনিস আছে যে জগৎকে সঞ্জীবিত রেখেছেন অথচ জীব তত্ত্বতে কাছে এই জিনিসগুলিকে চন্দ্রকে বলা হয় না ঔষধি কেন বলা প্রাণস আই দর্শন করতে আয় দিল্লি রাতা না বাচ্চা যেন মূল উপাদান যে আছে ওই বস্তুর মধ্যে থাকে আর তারপরে এমন একটা কোন জিনিস আছে তার মধ্যে যে কি আছে যে ওই জিনিসটাকে প্রস্তুত করে দেয় ওই লাগ্নি শক্তি সার যে আর লাগ্নি আর কম্পিউটার ওই ভক্তগণের মধ্যে আছে ওই চন্দ্র কিরণগত জীবটাকে যে আছে পটেন্সিগত তাকে সেরকম প্রকাশ একই জল একই মাটি একই সব কিছু এই বীজের যারা হাজার রকমের বীজ হাজার রকমের তার জিনিসটা পড়ে ওটাকে পাল্টাইতে পারবেন যা কিছু হবে ও রসটাও পাল্টাইতে পারবেন দশ রকমের আম আছে আমের আছে তার মধ্যে একই গঙ্গা জল ওটা পড়ছে কিন্তু রসের ভেদ হবে কি না হবে আপনি অনুসারিত তার ভেদ হয়ে যাবে হ্যাঁ কি করছিস এদিকে এই বিচারটা তোমরা দেখো ভবিষ্যতে কোন বিচারের পর স্থির হবে তবে এই বিচারটা তোমরা স্থির থাকতে পারো কারণ আমরা গুরুপাদ পদ্মের নিকটে শুনেছি আর বেশ ভালো ভালোতে আমরা আমি বুঝতে না পারলেও অনুভূতি না হলেও কিন্তু এই বিচারটা আমার আর কোন রকম কেউ পাল্টাইতে পারবে বলে দিয়ে ব্রহ্মাশ্রয় এসে যদি পাল্টিয়ে দেন ও সম্ভব একটা ধারণা রয়েছে এইরকম হতে কথা মানেই হচ্ছে যে গুরু বাক্যেতে শাস্ত্রেতে এইরকম হতে সুদৃঢ় একটা বিশ্বাস ওটাকে কেউ পাল্টাইতে পারবে এই হচ্ছে গুরু নিষ্ঠা এই নিষ্ঠা যদি থাকে কারো তাহলে নিশ্চিত তার ওই সবগুলি ভাব আর তার প্রতি এরকম নিষ্ঠাই থাকে না যে বলেছেন ওটা ঠিক কি নয় এই ধারণাই যদি হয় যদি আমি গুরুমানের কাছে যদি না শুনতাম তাহলে এই বিষয়টা আমার সন্দেহ থাকে যে এইটা ঠিক না এইটা ঠিক না কি কোনটা ঠিক এই জন্য না জানলে ওটাকে ঠিক হয়ে গেছে না, এটা ঠিক সব কিরকমের ঠিক, ভজনের দ্বারা ওটা হবে আর তো আদিত্যিক দ্বারা। তোমাদেরকে গুরু মহারাজের কথা বললাম যদি হয় নিবে, আর যদি হয় যুক্তি প্রমাণ যদি তোমাদের হয় তাহলে ওইটা কিন্তু সুবিধা হবে। তোমার বক্তব্য শুধু রাখবার জন্য আসবে, আর ভক্তি গুরু ঠাকুর এটা পড়ব দেখব যে সেটা কি বিচার হচ্ছে। অধিকার ভেদে না মধুর রস আস্বাদন, আয়তন 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 মানে শরীর, গোপী কা দেহ ये बातचीत चल रही है, हमारा ये कपड़ा है, इस कपड़े का लिमिट है कुछ दिन तक रहेगा, ये ऐसा सब समय नया नहीं रहेगा, जितना भी कोई कुछ औसत लगा है जो कुछ करे खाए किसी इसको अधिक दिन नहीं रखते, जो प्रभाव से भी इसको 400-500 हजार वर्ष तक रखते अधिक। एक विशेष कारण से हमको इस जगत में भेजा गया, हम लोग का स्वरूप है आनंदमय, हम लोग भगवान के दास दासी हैं, उसकी सिद्धि के लिए हम लोग को इस जगत में भेजा गया। मनुष्य देवता लोग भी मनुष्य शरीर प्राप्ति की इच्छा रखता है, इसमें आकर के यदि ये काम आदमी कर लिया तो जीवन सफल हो, और नहीं तो संसारिकता में यदि भ्रमण करते रह गए तो कुछ देने के लिए खुद सुख मिलेगा, इसके बाद में फिर वो भी नहीं, जब बुरा हो जाएगा आदमी उस समय में मालूम पड़ेगा जारी कहीं सुखी। इसलिए ये संसार में कुछ कर्म करते हुए भी कुछ परमार्थिक के लिए भी कुछ न कुछ कार्य करने चाहिए, साधारण उसमें सघन साधन भजन हम लोगों के पास आज के ही पंजन था नौका देखते थे অনুকূল দেখান, আর আমিও কিছু যদি উপনিষদে বলছ কি অন্য জায়গাতে, তবে এই বিষয়ে বিশেষ বিচার স্পষ্ট বিচার যেরকম ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন এরকম কেউ দেখ কোথাও আমি দেখি ভক্তিবিনোদ ঠাকুর যায় স্পষ্ট
Oh, বরণে রাজাম প্রতি দোয়াতাম জড়বালে দেয়াজি Thank you.
গঙ্গাতে স্নান হয়ে যাবে, এখানে যমুনাতে স্নান হয়ে যাবে, আর ব্রহ্মা গুরু প্রেম সহজে পেতে আপনার এই বৈষ্ণবদের মাধ্যমে আপনার সেগুলি প্রাপ্ত করবেন। যদি চৈতন্য মহাপ্রভু জগতে আসছেন না, রাধাকে রাধা প্রেমী ব্রজকে এটা কে জানতো? এটা কেউ জানতো না। এই জন্য আমরা পরম সৌভাগ্যবান যে আমরা এখানে উপস্থিত হয়েছি। হয়তো আমাদের অনেক কষ্ট আছে, থাকার কষ্ট, খাবার কষ্ট, ইত্যাদি সব বহু রকমের কষ্ট আছে, কিন্তু তার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আর কোথাও কিছুতে পাওয়া যাবে না, এ হচ্ছে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের ভক্তি এটা পাওয়া যায় এই সাধুগণের মহাত্মা মাধ্যমে যে আপনার সেগুলি প্রাপ্ত। সময় সংক্ষেপ, এই জন্য পূজ্যপাদ মহারাজ আপনাদের নিকটে কিছু মহিমা বর্ণন করবেন, আমরাও আপনাদের যেখানে যেখানে আপনারা যাবেন ওখানকার ধাম মহাত্মার মাধ্যমে আমরা এই সমস্ত কথা দিয়ে আমরা আলোচনা করব, আর এই সবগুলি দেবার চেষ্টা করব। আপনার খুব সাবধানের সহিত এই সমস্তগুলিকে শ্রবণ করব। আর এদিকে দিকে যাবেন না, কালকে যখন যাবেন আপনার, কালকে আমরা যাব নৃসিংহ মন্দিরে আমাদের গুরু।